বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার, 22 জুলাই, 7 শ্রাবণ এবং ফার্সি 31 থির। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন সুইডেনে পবিত্র কোরআন অবমাননার বিরুদ্ধে মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় এবং বাংলাদেশে নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে অভিযোগ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর থাকবে শোকাবহ মহরম উপলক্ষে একটি বিশেষ আলোচনা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে জ্ঞানবিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সব শেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, সুইডেনে কোরআন অবমাননাকারী সর্বোচ্চ শাস্তি দাবি করলেন আয়াতুল্লাহ খিলজমা খামেনি। সুইডিশ পণ্য বর্জনের ডাক দিল ইরানের জনগণ। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সুইডেনের নতুন রাষ্ট্রদূতকে গ্রহণ করবে না তেহরান, জানিয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়া। বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পর্যন্ত 156 জনের মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রী বললেন দেশে জরুরি অবস্থা ঘোষণার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এবং ভারতের মণিপুর রাজ্যে সহিংসতার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ মিছিল, বিজেপিকে উৎখাতের আহ্বান জানালেন মোহাম্মদ কামরুজ্জামান। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খিলজমা খামেনেই বলেছেন সুইডেনে পবিত্র কোরআন অবমাননার মাধ্যমে যে ঔদ্ধত্য দেখানো হয়েছে তা অত্যন্ত তিক্ত ঘটনা, যা ষড়যন্ত্রমূলক ও বিপজ্জনক। বিশ্বের সব আলেম এ বিষয়ে একমত যে এ অপরাধের হোতার সর্বোচ্চ শাস্তি প্রাপ্য। সম্প্রতি সুইডেনে 2 দফায় পবিত্র কোরআন অবমাননার পর তিনি আজ এই বার্তা দিলেন। সর্বোচ্চ নেতা তার বার্তায় আরও বলেছেন সুইডিশ সরকারেরও জানা উচিত তারা পবিত্র কোরআন পোড়ানো ব্যক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়ে গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে সবরসজ্জা গ্রহণ করেছে। তারা নিজেদের জন্য সব মুসলিম জাতি এবং অনেক সরকারের ঘৃণা কুড়িয়েছে ও তাদেরকে শত্রু বানিয়েছে। আয়াতুল্লাহ খামেনি বলেন সুইডিশ সরকারের দায়িত্ব হচ্ছে পবিত্র কোরআন পোড়ানো ব্যক্তিকে মুসলিম দেশগুলোর বিচার বিভাগের কাছে হস্তান্তর করা। সুইডেনে পবিত্র কোরআনে অগ্নিসংযোগ ও অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং বিষয়টি আলোচনা করার জন্য ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। সুইডেনে আশ্রয় নেওয়া এক উগ্রবাদী ইরাকি নাগরিক পুলিশের অনুমতি নিয়ে গত বৃহস্পতিবার স্টকহোমে পবিত্র কোরআনের চরম অবমাননা করে। ওআইসি মহাসচিব হোসেন ইব্রাহিম তাহার সঙ্গে টেলিফোন আলাপে জরুরি বৈঠকের এই আহ্বান জানানো হয়। গত এক মাসের মধ্যে সুইডেনে এই নিয়ে দ্বিতীয়বারের মতো পবিত্র কোরআন অবমাননার ঘটনা ঘটল। ওআইসি মহাসচিবের সাথে টেলিফোন আলাপে হোসেন আমির আবদুল্লাহিয়ান পবিত্র কোরআনের অবমাননার বিষয়ে মত বিনিময় করার পাশাপাশি এ বিষয় নিয়ে আলোচনার জন্য ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানান। সুইডেনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বার পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে ইরান জুড়ে কোটি কোটি মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। শুক্রবার জুমার নামাজের পর ইরানের সকল শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের পৃষ্ঠপোষকতায় সারাদেশে অনুষ্ঠিত বিক্ষোভ শেষে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে ইরান সহ বিশ্বের সকল মুসলিম দেশকে সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষার বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। ইরানে অনুষ্ঠিত বিক্ষোভ শেষে প্রকাশিত বিবৃতিতে এ ধরনের অবমাননাকর তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানানো হয়। ইরানি বিক্ষোভকারীরা তাদের বিবৃতিতে সুইডিশ পণ্য বয়কটের জন্য বিশ্বের সকল মুসলমানের প্রতি আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেনের নতুন রাষ্ট্রদূতকে গ্রহণ করা হবে না। সুইডেনে আশ্রয় গ্রহণকারী এক ইরানি উগ্রবাদী সুইডিশ পুলিশের অনুমতি নিয়ে দ্বিতীয়বারের মতো পবিত্র কোরআনের অবমাননা করে। এরপরই এই ঘোষণা দিলেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির নির্দেশে সুইডেনের নতুন রাষ্ট্রদূতকে ইরানে আসতে দেয়া হবে না। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন অবমাননা বন্ধে সুইডিশ সরকার আন্তরিক ও কার্যকর পদক্ষেপ না নেবে, ততক্ষণ পর্যন্ত দেশটির রাষ্ট্রদূতকে আসার অনুমতি দেয়া হবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬৭ জনের মৃত্যু হল। তবে ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল দাবি করে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক বলেছেন, দেশে জরুরি অবস্থা ঘোষণার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল দাবি করে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক বলেছেন, দেশের জরুরি অবস্থা ঘোষণার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। অথচ শুক্রবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৬ জন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ২৮,৫০০ জন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গ্রাম কিংবা শহর সারা দেশেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। প্রতিদিনই শত শত ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন। হাসপাতালগুলোতে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর চাপ। আজ শনিবার সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকাসহ ৬০টি জেলায় ডেঙ্গু ছড়িয়েছে, তবে এখনও ডেঙ্গু রোগীর সংখ্যা আমাদের নিয়ন্ত্রণে। ইমার্জেন্সি ঘোষণার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
এটা শুধু যে বাংলাদেশের বিষয় তা নয়, বিশ্বজোড়াই যে বিপর্যয় হচ্ছে, যে আমাদের এনভায়রনমেন্টের পরিবেশের যে আমরা নষ্ট করেছি এবং তার ফল আমরা এখন পাচ্ছি।
দুই সিটি কর্পোরেশনের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বেশ কিছু এলাকা ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে। এই হটস্পটগুলোতে দ্রুততার সঙ্গে মশা নিয়ন্ত্রণ করতে হবে, আর নয়তো ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি ঘটবে। হাসপাতাল প্রস্তুত, তবে পরিস্থিতি মোকাবেলায় মশা মারার উপর জোর দিতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের বিজেপি শাসিত মণিপুর রাজ্যে সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আজ বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল শেষে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান দেশটিতে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে বিজেপিকে উৎখাতের আহ্বান জানান। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান দেশে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে বিজেপিকে উৎখাতের আহ্বান জানিয়েছেন। তিনি আজ শনিবার বিকেলে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিজেপি শাসিত মণিপুরে সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। মোহাম্মদ কামরুজ্জামান আজ বলেন, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা স্বাধীনতার পর থেকে মনে করেছি যে হিন্দু আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, শিখ আমার ভাই, আমরা সবাই ভাই ভাই একসঙ্গে থাকব। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে মানুষকে বোঝানো হয়েছে হিন্দুর ভাই কখনো মুসলমান হতে পারে না। এ প্রসঙ্গে মোহাম্মদ কামরুজ্জামান বলেন,
পুনরায় যদি ভারতবর্ষের সেই সৌহার্দ্য সম্প্রীতি ফিরিয়ে আনতে হয়, যদি মণিপুর ঠান্ডা করতে হয়, যদি চীনকে হটাতে হয়, যদি জম্মু কাশ্মীরের ভাইদেরকে আমাদের ভারতীয় নাগরিক হিসাবে গলা জড়িয়ে নিতে হয়, তাহলে অবশ্যই আমাদের দেশ থেকে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করে আমাদের 2024 নতুন একটা ধর্ম নিরপেক্ষ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।
আজ বিক্ষোভকারীরা সেভ মণিপুর সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করার পাশাপাশি নরেন্দ্র মোদী স্বৈরাচার চলবে না চলবে না, বিজেপির স্বৈরাচার চলবে না চলবে না, দেশ জুড়ে বিজেপির রাষ্ট্রীয় সন্ত্রাস মানছি না মানব না, অমিত শাহের কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ফিরছি বিশ্ব সংবাদে। ইন্দোনেশিয়া সরকার দেশটির উপকূল থেকে সম্প্রতি যে তেলবাহী ট্যাঙ্কারটি আটক করেছে, ইরান তার যে কোনো ধরনের মালিকানা অস্বীকার করেছে। তেহরান বলেছে, এই তেল ট্যাঙ্কারটি ইরানের মালিকানাধীন বলে যে প্রচার চালানো হয়েছে তার কোনো ভিত্তি নেই, বরং ইরান বিরোধী প্রোপাগান্ডার অংশ হিসেবে এ কাজ করা হয়েছে। ইরানের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আরেকটি জাহাজে অবৈধভাবে তেল স্থানান্তরের সময় ইন্দোনেশিয়ার কোস্টগার্ড MT আরমান 114 নামের যে তেল ট্যাঙ্কারটি আটক করেছে তা ইসলামী প্রজাতন্ত্র ইরানের নয়। এদিকে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে সমরাস্ত্র সরবরাহ করার ভিত্তিহীন দাবি আবার প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে, এই অভিযোগের উপর ভিত্তি করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি শুক্রবার এক বিবৃতিতে কথা বলেন। তিনি বলেন, যেমনটি এর আগেও রাষ্ট্রীয়ভাবে কয়েকবার বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়ার কাছে ইরানি ড্রোন রপ্তানি একটি ভিত্তিহীন অভিযোগ ছাড়া আর কিছুই নয়। কানআনি বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে যে সহযোগিতা বিরাজ করছে তাকে ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কযুক্ত করার যে কোনো চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়, এর কোনো বাস্তব ভিত্তি নেই। ইরানের এই মুখপাত্র আরও বলেন, তার দেশ ইউক্রেন যুদ্ধের ঘোর বিরোধী, তেহরান কূটনৈতিক উপায়ে অবিলম্বে ইউক্রেন সংঘাতের অবসান চায়। রাশিয়ার বিরুদ্ধে চলমান পাল্টা সামরিক অভিযানে ইউক্রেন প্রতিদিন বিপুল সংখ্যক সেনা হারাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। তিনি বলেন, যদিও ইউক্রেন উল্লেখযোগ্য সংখ্যক সেনা হারাচ্ছে, তবে এখনও দেশটির হাতে বহু সংখ্যক সেনা রিজার্ভ রয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে আসপেন সিকিউরিটি ফোরামের বৈঠকে সঞ্চালক এডওয়ার্ড লুসি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের কাছে জানতে চান, ইউক্রেনের প্রকৃত পাল্টা সামরিক অভিযান শুরু হতে বাকি কিনা। জবাবে তিনি বলেন, যেদিন থেকে ইউক্রেনের জনগণ জীবন দিচ্ছে সেদিন থেকেই তাদের অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে ইউক্রেনের উল্লেখযোগ্য সংখ্যক যোদ্ধা নিহত হয়েছে, ফলে এই অভিযান চলছে সে কথা বলতে হবে। তবে এই অভিযান বেশ কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এবং আমরা বলছি এটা কঠিন অবস্থার মধ্য দিয়ে চলবে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেল জানিয়েছেন, ইউক্রেন থেকে পশ্চিমা কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম চুরি হয়ে গেছে। এ সমস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম চোরাচালানি, অপরাধী এবং স্বেচ্ছাসেবী যোদ্ধাদের হাতে পড়েছে। পেন্টাগনের এই রিপোর্ট বৃহস্পতিবার আমেরিকার কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়। খবরে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলো থেকে সরবরাহ করা বেশ কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম ভুল হাতে পড়েছে। গত জুন মাসে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র একটি স্বেচ্ছাসেবী যোদ্ধা দলের মধ্যে ঢুকে পড়ে এবং তারা গ্রেনেড লঞ্চার, মেশিনগান ও 1000-এর বেশি গোলাবারুদ সহ বিভিন্ন ধরনের অস্ত্র চুরি করে নিয়ে যায়। দাবি করা হচ্ছে, এই দলের নেতৃত্বে একজন রুশ কর্মকর্তা রয়েছেন। military.com নামে একটি ওয়েবসাইট বলেছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার উদ্দেশ্যে এই গ্রুপ এসব অস্ত্র চুরি করেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সুইডেনে পবিত্র কোরআন অবমাননার বিরুদ্ধে ইরান, ইরাক, লেবানন, নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের মুসলিম জনগণ বিক্ষোভে ফেটে পড়ে এবং এর বিরুদ্ধে তীব্র ঘৃণা ও নিন্দা জানিয়েছে। এছাড়া ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওজমা খামেনি বলেছেন, সুইডেনে পবিত্র কোরআন অবমাননার মাধ্যমে যে উদ্ধত দেখানো হয়েছে তা অত্যন্ত তিক্ত ঘটনা, যা ষড়যন্ত্রমূলক ও বিপজ্জনক। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছি আমি বাবুল আখতার। সুইডেনে পবিত্র কোরআন অবমাননার বিরুদ্ধে ইরান, ইরাক, লেবানন, নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের মুসলিম জনগণ বিক্ষোভ মিছিল করে এর বিরুদ্ধে তীব্র ঘৃণা এবং নিন্দা জানিয়েছে। গত 10 দিনে ইউরোপীয় দেশগুলোতে ইসলামের পবিত্র জিনিসগুলোর প্রতি অবমাননা আরও প্রকট আকার ধারণ করেছে। সুইডেন ও ডেনমার্ক সরকার আবারও পবিত্র কোরআন অবমাননার অনুমতি দিয়েছে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো গত বৃহস্পতিবার সুইডেনে পবিত্র কোরআনের অবমাননাকারীরা দেশটির পুলিশের সবুজ সংকেতে আবারও পবিত্র কোরআনের অবমাননা করেছে। গতকাল ডেনমার্কের একটি উগ্র ডানপন্থী দল কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে কোরআনের একটি কপি পুড়িয়ে দিয়েছে। ইউরোপীয় সরকারগুলো তাদের ঘোষিত নীতিতে কোরআনের অবমাননাকে সমর্থন না করার দাবি করলেও বাস্তবে তারা এই অবৈধ এবং অবমাননাকর পদক্ষেপকে সমর্থন করে। যদিও এই দেশগুলো নিজেদেরকে বাক স্বাধীনতা প্রতিষ্ঠাকারী হিসেবে দাবি করে পবিত্র কোরআনের অবমাননাকে জায়েজ করার চেষ্টা করছে, তারা স্কুলে হিজাব পরার এবং হলোকাস্ট নিয়ে প্রশ্ন তোলার বিরোধিতা করে, বরং এসব ক্ষেত্রে তাদের কাছে বাক স্বাধীনতার কোনো মূল্য নেই। সুতরাং ইউরোপীয় দেশগুলোতে ইসলামের পবিত্র জিনিসগুলোর অবমাননা কেবলমাত্র তাদের কাছে বাক স্বাধীনতার অজুহাত এবং একটি সাধারণ বিষয় নয়, বরং ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তাদের একটি সুদূরপ্রসারী ও সংঘটিত পদক্ষেপও বটে। ইউরোপীয় সরকার এবং যারা পবিত্র কোরআনের ওপর হামলা চালাচ্ছে তাদের এই পদক্ষেপ ইসলামী দেশগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সুইডিশ দূতাবাসে হামলার পর ইরাকি বিক্ষোভকারীরা বাগদাদে ড্যানিশ দূতাবাসেও হামলা চালিয়েছে। কোরআন অবমাননার বিরুদ্ধে লেবানন ও নাইজেরিয়াতেও প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং বিক্ষোভকারীরা তাদের দেশ থেকে সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়েছে। গতকাল ইরানের বিভিন্ন শহরে পবিত্র কোরআনের অবমাননার নিন্দা জানাতে ইরানি জনগণকে বিক্ষোভে ফেটে পড়তে দেখা গেছে। ইরানে অনুষ্ঠিত বিক্ষোভ শেষে প্রকাশিত বিবৃতিতে এ ধরনের অবমাননাকর তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওজমা খামেনি বলেছেন, সুইডেনে পবিত্র কোরআন অবমাননার মাধ্যমে যে উদ্ধত দেখানো হয়েছে তা অত্যন্ত তিক্ত ঘটনা, যা ষড়যন্ত্রমূলক ও বিপজ্জনক। বিশ্বের সব আলেম এ বিষয়ে একমত যে এই অপরাধের হোতার সর্বোচ্চ শাস্তি প্রাপ্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেনের নতুন রাষ্ট্রদূতকে তেহরান গ্রহণ করবে না, ইরানের নতুন রাষ্ট্রদূতকে স্টকহোমে পাঠানো হবে না। আমির আবদুল্লাহিয়ান অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওয়াইসির জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্দানও সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করেছে। লেবাননের গণমাধ্যম সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়েছে। পবিত্র কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করে তুলতে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানীরা। কিন্তু জাতীয় নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, নির্বাচন কমিশনের ক্ষমতা যেন ততই কমছে বলে অভিযোগ উঠেছে বিশেষজ্ঞ মহলে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করে গড়ে তুলতে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছেন বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানীরা। কিন্তু জাতীয় নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, নির্বাচন কমিশনের ক্ষমতা যেন ততই কমছে বলে অভিযোগ উঠছে বিশেষজ্ঞ মহলে। ভোট বন্ধে ইসির ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী বিল সংসদে পাশ হয়েছে। আরপিওর সংশোধনী অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণার পর কোনো আসনের পুরো ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে না ইসি। যেসব ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ আসবে, শুধু সেসব ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত করতে পারবে। এরপর তদন্ত সাপেক্ষে ফলাফল বাতিল করে ইসি ওই সব কেন্দ্রে নতুন নির্বাচন দিতে পারবে। আগের আরপিও অনুযায়ী অনিয়ম বা বিরাজমান বিভিন্ন অপকর্মের কারণে নির্বাচন কমিশন যদি মনে করে তারা আইনানুগ নির্বাচন করতে সক্ষম হবে না, সেক্ষেত্রে নির্বাচনের যে কোনো পর্যায়ে তাদের ভোট বন্ধের এখতিয়ার ছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের ফলে নির্বাচন কমিশনের ক্ষমতা হ্রাস পাবে এবং তা সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের জন্য ঝুঁকি বাড়াবে বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।
নির্বাচন কমিশন যেটা করেছে, তাদের ক্ষমতা হ্রাস করেছে, মানুষের যে ভাবমূর্তি তাদের সম্পর্কে সেটা চরমভাবে ভুলুণ্ঠিত হয়েছে। তাদের সম্পর্কে মানুষের আস্থা, মানে আস্থাহীনতার তলানিতে নেমেছে, যেটা কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না।
ভোট বাতিলে নির্বাচন কমিশনের ক্ষমতা হ্রাস করে গত 4 জুলাই জাতীয় সংসদে পাশ হয় গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী 2023। আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বিলটি উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা ব্রতির নির্বাহী প্রধান শারমিন মুর্শিদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকার বিভিন্ন চাপে থাকায় কমিশনের আরপিও সংশোধন করে ইসির ক্ষমতা কমিয়েছে। এর মাধ্যমে সরকারের দুর্বলতাই প্রকাশ পেয়েছে। তিনি বলেন, সংসদীয় আসনের নির্বাচনে কোনো ভোটকেন্দ্রে সমস্যা হলে তার প্রভাব সেই নির্বাচনী এলাকার অন্য কেন্দ্রগুলোতে পড়ে। সেক্ষেত্রে ভোট বাতিল করার ক্ষমতা কম থাকলে কমিশনের উপর মানুষের আস্থাও কমে যাবে।
সরকার একটা মেসেজ দিয়ে দিলেন জাতির কাছে যে সরকার ভয় পাচ্ছে, এতটাই ভয় পেয়ে গেলেন সরকার নির্বাচন কমিশনের ক্ষমতায় খর্ব করে ফেললেন। এমন কতগুলো কেন্দ্র থাকে একটি আসনে যার প্রভাব সম্পূর্ণ নির্বাচনের উপরে পড়ে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে শোকাবহ মহরম উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান।
শহীদ সম্রাটের শাশ্বত মহাবিপ্লব,
শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে শহীদ সম্রাটের শাশ্বত মহাবিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিক এই আলোচনার চতুর্থ পর্ব পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। কারবালাই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের একদল বিভ্রান্ত মুম্মতের হাতে নবীজির প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ও নবী পরিবারের সদস্য সহ তার অনুগত প্রায় 72 জনের বীরত্বপূর্ণ ও করুণ শাহাদত চিন্তাশীল মহলে সব যুগেই সৃষ্টি করেছে নানা প্রশ্ন ও মহাবিস্ময়। কথিত মুসলমানদের হাতে বা বিভ্রান্ত মুসলমানদের হাতে এমন ঘটনা কিভাবে ঘটতে পারল তা রহস্যের নানা শেকড় অনুসন্ধান করতে গিয়ে বিশ্লেষকেরা দেখেন যে সত্যিকারের ইসলামী চিন্তা, ইসলামী নেতৃত্ব ও জিহাদ সম্পর্কে উম্মতের এক বিশাল বা বেশিরভাগ অংশের মধ্যেই নানা ভুল ধারণা বদ্ধমূল হয়ে পড়েছিল। দামেস্ক কেন্দ্রিক কথিত ইসলামী খেলাফত হয়ে পড়েছিল অনাচার, বৈষম্য ও জাহিলি যুগের মতো গোত্রবাদী প্রাধান্যে পরিপূর্ণ এক ভারসাম্যহীন সমাজ। এ সমাজে জাহিলি যুগের সব বাতিল প্রথা ও অনুসলামী রীতির কর্তৃত্ব আবারও ফিরে আসে। এছাড়াও সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সংক্রান্ত ইসলামী নীতির বিষয়টি মানুষ পুরোপুরি ভুলে না গেলেও ব্যাপক মিথ্যাচার বা মিথ্যার বেসাতির কারণে সত্য ও মিথ্যা বোঝা অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছিল। কারণ উমাইয়া শাসকরা নবী বংশের প্রতি গালিগালাজ ও লানত বর্ষণ করাকে অন্যতম ফরজ কাজে পরিণত করেছিল।
এভাবে মহানবের ওফাত পরবর্তী যুগে শাসক গোষ্ঠীর এক শ্রেণীর উদাসীনতা ও উমাইয়া শাসকদের মিথ্যা প্রচারণার কারণে জনগণের ও সরকারি কর্মী বাহিনীর এক বড় অংশের মধ্যেই সঠিক নেতৃত্বের ধারণা বিলুপ্ত হয়। অবস্থা এতটা শোচনীয় হয়েছিল যে যখন উমাইয়া শাসনের পতন ঘটে ও আব্বাসীয় খলিফা আবুল আব্বাস সাফফাহ শামের ক্ষমতা দখল করে, তখন আবদুল্লাহ ইবনে আলী শাম বাহিনীর নেতৃস্থানীয়দের ধরে সাফফার কাছে নিয়ে যায়। সে সময় তারা সবাই কসম করে বলতে থাকে যে তারা বনি উমাইয়া ছাড়া কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য তথা তাঁর আহলে বাইত হিসেবে চিন্ত না। রাসূলের নামের ব্যাপক প্রসিদ্ধি মুয়াবিয়ার অন্তরকে অগ্নি অপেক্ষা বেশি দগ্ধ করত, কারণ রাসূলের কারণেই বদর যুদ্ধে তার ভাই, মামা, দাদা এবং অন্যান্য আত্মীয় স্বজন নিহত হয়েছিল।
উমাইয়া শাসক মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান কুরাইশ হাশেমি বংশ ও ইসলামের প্রতি নিজের বংশগত বা গোত্রীয় বিদ্বেষের ধারাবাহিকতায় মহানবীর অনন্য সম্মানিত নামটিকে দাফন করতে চেয়েছিলেন এবং এই উদ্দেশ্যকে সফল করার জন্য দুটি পরিকল্পনা করেছিলেন। মুয়াবিয়ার প্রথম পরিকল্পনাটির লক্ষ্য ছিল বনি হাশিম বংশের একজন লোকও যেন জীবিত না থাকেন। এ সম্পর্কে আমিরুল মোমিনিন হজরত আলী আল ইসলাম স্বয়ং লেখেন, আল্লাহর কসম, মুয়াবিয়ার কামনা বাসনা হচ্ছে এই যে বনি হাশিম বংশের একজন লোকও যেন জীবিত না থাকেন। সে এর মাধ্যমে আল্লাহর নূরকে নিভাতে চাই, কিন্তু মহান আল্লাহ নিজ নূরের পরিপূর্ণতা দান ব্যতীত কখনো সন্তুষ্ট হবেন না, যদিও কাফিররা পাঁর ইচ্ছার বাস্তবায়নে সন্তুষ্ট হবে না। মুয়াবিয়া মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষের কারণেই তার নামে নানা জাল হাদিস বানিয়ে রাসুলের মর্যাদাকে একসময় নানা পাপাচারে লিপ্ত ও পরবর্তীকালে সাহাবাই পরিণত হওয়া অনেক বিতর্কিত নেতার সমপর্যায়ে নামিয়ে আনার চক্রান্ত করেছিল। একই ধরনের বিদ্বেষ নিয়ে মুয়াবিয়া হযরত আলীর উপর অভিসম্পাত করাকে জুম্মার নামাজের খুতবার আবশ্যিক অংশ হিসেবে মুসলমানদের মাঝে প্রচলন করে।
মুয়াবিয়া মুসলমানদেরকে বিশ্বাস করাতে চেয়েছিলেন যে ধার্মিকতা হচ্ছে যে কোনো পন্থায় তথা অবৈধ পন্থায় খিলাফত দখলকারী শাসকদের অন্ধ আনুগত্য করা, আর এই কারণেই মুয়াবিয়া ও পরবর্তী কথিত খলিফারা যা কিছু আদেশ দিতেন মুসলমানরা তাঁরই আনুগত্য করত। শুধু এই কারণেই মুয়াবিয়া প্রকাশ্য পাপী ও মদ্যপায়ী ইয়াজিদের প্রতি মুসলমানদের বেশিরভাগের কাছ থেকেই বাইআত ও তাঁর খেলাফতের পক্ষে আগাম স্বীকারোক্তি নিতে সক্ষম হয়েছিলেন। মুসলমানদের এমন মহাবিচ্যুতির বিষয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আগেই সংবাদ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে যে তখন নাম ছাড়া ইসলামের এবং কাগজের পৃষ্ঠায় লিখিত রূপ ছাড়া কোরআনের কিছুই অবশিষ্ট থাকবে না। হ্যাঁ, ইসলামী সমাজ ও মুসলিম জনগণ এমন অবস্থার মধ্যে জীবনযাপন করছিল, ফলে ৬০ হিজরিতে মুয়াবিয়া মারা গেলে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ তার স্থলাভিষিক্ত হওয়ার সুযোগ পায়।
উমাইয়া শাসনের প্রভাবে মুসলমানদের বেশিরভাগেরই আকিদা বিশ্বাস এমনই বিকৃত হয়েছিল যে তারা ভাবত ধর্ম হল তাই যা ক্ষমতাসীন শাসক বলবেন। তাহলে এই অবস্থায় ইসলামের কি কিছু অবশিষ্ট থাকবে? এই অবস্থার বর্ণনা হযরত সাইয়েদুস শাহাদার বক্তব্যে কতটা ফুটে উঠেছে। মদিনায় তিনি তাঁর ভাই মোহাম্মদ ইবনে হানাফিয়াকে তার স্বহস্তে লিখিত যে ওয়াসিয়ত নামাটি দিয়েছিলেন তার প্রারম্ভে বলেন, নিশ্চয়ই হুসাইন এই সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ও মুহাম্মদ হচ্ছেন আল্লাহর দাস ও রাসুল। তার ওয়াসিয়ত নামা শুরুতে তিনি এইটি বলেন, যাতে তার মৃত্যুর পর লোকেরা না বলে যে আলীর পুত্র হুসাইন একজন বিদ্রোহী ছিলেন এবং তিনি মুসলমানদের খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করে দীন হতে বেরিয়ে গিয়েছিলেন। তাই তিনি আরও লিখেন, আমি নিছক বিদ্রোহের উদ্দেশ্যে শখের বশে বা বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে বের হইনি, বরং আমি আমার নানাজানের উম্মতকে সংশোধনের জন্য বের হয়েছি। আমি আমার নানাজান এবং আমার পিতা আলীর পথের অনুসরণ করতে চাই। তো শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কারবালার মহাবিপ্লবের নানা দিক নিয়ে আমরা আরও কথা বলবো আগামী পর্বগুলোতে।
এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ 22 জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, রাতের অন্ধকারে এমপি হয়েছ, আমরাই তো তৈরি করেছি প্রথম আলো। 3 মন্ত্রীর সাফ কথা, সংবিধান মতেই নির্বাচন, শেখ হাসিনাও পদত্যাগ করবেন না ইত্তেফাক। বিভিন্ন স্তরে সরকারি চাকরিজীবী ভোটের আগে অঢেল সুবিধা, যুগান্তর। নির্বাচনের আগে মানবাধিকারের অঙ্গীকার পর্যালোচনা কালের কণ্ঠ। তালাকে কেন নারীরা এগিয়ে, মানব জমিন। বাংলাদেশ আমদানি ব্যয়, মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপে ভুগছে বললেন প্রধানমন্ত্রী, ডেইলি স্টার কলকাতা শিরোনাম। 38 থেকে বেড়ে হচ্ছে 40। এনডিএতে আরও 2 সহযোগী দলকে নিয়ে আসছেন মোদী শাহেরা, আনন্দবাজার পত্রিকা। বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি ঘোষণা তৃণমূলের, শাহ নাড্ডার কাছে নালিশ সুকান্তর, সংবাদ প্রতিদিন। মণিপুরের মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করল পলিউট ব্যুরো, গণশক্তি।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। রাতের অন্ধকারে এমপি হয়েছ আমরাই তো তৈরি করেছি। দৈনিক প্রথম আলোর এই শিরোনামের খবরে লেখা হয়েছে, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী বলেছেন, রাতের অন্ধকারে তোমরা এমপি হয়েছ আমরাই তো তৈরি করেছি। অহংকার ভালো না দাদা ভাই, তোমরা এমপি হয়েছ মুরব্বীদের সম্মান করে চলো, তা না হলে সমস্যা হবে, তখন কিছু বলতে পারবে না। সংগঠন আমরাই তো করেছি, তোমরা করো নাই। শুক্রবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালীতে আয়োজিত এক শান্তি সমাবেশে আসগর আলী এসব কথা বলেন।
তিন মন্ত্রীর সাপ কথা, সংবিধান মতে নির্বাচন, শেখ হাসিনাও পদত্যাগ করবেন না, ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে। বিদ্যমান সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নিজেদের অনড় অবস্থানের কথা আবারও জানিয়ে দিলেন সরকারের তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি ও তাদের ৩৬টি মিত্র দল এক দফার আন্দোলনে থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের দায়িত্বশীল এই তিন নেতা সাপ জানিয়েছেন, সংবিধান থেকে তারা চুল পরিমাণও সরবেন না। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাও পদত্যাগ করবেন না। আর যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রামে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে, আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি, সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে।
বিভিন্ন স্তরের সরকারি চাকুরিজীবীদের ভোটের আগে অঢেল সুবিধা, দৈনিক যুগান্তরের এই শিরোনামের খবরে লেখা হয়েছে। আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে অঢেল সুযোগ সুবিধা পেয়েছেন বিভিন্ন স্তরের চাকুরিজীবীরা। বিশেষ করে গত দুটি নির্বাচনের আগে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এগুলো দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনী কাজে সরাসরি যুক্ত থাকেন প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষক সহ সরকারের দায়িত্বপ্রাপ্তরা, তাদের সন্তুষ্ট রাখতেই মূলত এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কর্মরত সরকারি চাকুরিজীবীরা মনে করছেন, পদোন্নতি, বেতন বৃদ্ধি সহ অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধার সঙ্গে নির্বাচন কিংবা অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। বাজারে নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে, সরকারের উচিত ছিল তাদের বেতন ভাতা আরও আগেই বৃদ্ধি করা।
তালাকে কেন নারীরা এগিয়ে, মানব জমিনের এ প্রতিবেদনে লেখা, এ এক্সক্লুসিভ প্রতিবেদনে লেখা হয়েছে, এখন সামান্য ভুল বোঝাবুঝিতে নারী ও পুরুষ উভয়ই চিন্তা করেন যে আমার উপার্জনে তো কোনো সমস্যা নেই, তাহলে তার সঙ্গে কেন আমাকে থাকতে হবে। নিজের স্বার্থে বা প্রয়োজনে সামান্যতম বিচ্যুতি হলে সেই সম্পর্কে সংশোধন ছাড়াই সেটা বিচ্ছেদের রূপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে মানুষ ডিভোর্সকে উদযাপন করছে, দিন দিন এর সংখ্যা ভয়াবহতার দিকে যাচ্ছে। অভাব অনটনের পাশাপাশি এর অন্যতম প্রধান কারণ সোশ্যাল মিডিয়া। বর্তমান সময় এমন হয়েছে যে পাশে ঘুমিয়ে থাকা মানুষটিকেও চিনছে না, সময় দিচ্ছে না, মানুষ ভুলেই যাচ্ছে তার পরিবার, সংসার ও পাশে থাকা মানুষের কথা। এছাড়াও একে অপরকে সম্মান না দেয়া, শারীরিক ও মানসিক নির্যাতন, অভাব অনাটন, সন্দেহ, গোপন বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক, যৌতুক, মাদক সেবন, যৌন অক্ষমতা, উদাসীনতা ইত্যাদি। মানুষের রিয়েল লাইফ এবং সোশ্যাল মিডিয়ার লাইফটা পার্সোনাল লাইফে খুব কমপ্লিকেশন করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে এ সকল ঘরে সন্তান থাকলে তারা অবহেলিতভাবে বেড়ে উঠছে, সন্তানদের মধ্যে অসহায়ত্ব তৈরি হচ্ছে।
হাসপাতালে শয্যার জন্য ডেঙ্গু রোগীর হাহাকার, দৈনিক যুগান্তর সহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে। এডিস মশাবাহী ডেঙ্গুর সংক্রমণ জ্যামিতিক হারে বেড়েই চলেছে, এখন ঢাকার বাইরে থেকেও রোগী আসছে। এ প্রেক্ষাপটে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপে শয্যার জন্য হাহাকার তৈরি হয়েছে। অসংখ্য রোগী অন্যের সঙ্গে বিছানা ভাগাভাগি করে হাসপাতালে ভর্তি থাকছেন। নির্ধারিত ওয়ার্ড ছাড়াও বিছানা না পেয়ে রোগীরা হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। রাজধানীর একাধিক হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠান ঘুরে এমন উদ্বেগজনক চিত্র দেখা গেছে।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। বিজেপিকে দেশ থেকে উৎখাতের ডাক, একুশের মঞ্চ থেকে ইন্ডিয়া জোটে শান মমতার, সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে। একুশের মঞ্চ থেকে শান ইন্ডিয়া জোটে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, চেয়ার নয় শান্তি চাই, দেশ থেকে বিজেপিকে উৎখাতের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুর পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র সরব হলেন।
বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি ঘোষণা তৃণমূলের, শাহ নাড্ডার কাছে নালিশ সুকান্তর, দৈনিক সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে। ব্লক স্তরে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তা নিয়ে অমিত শাহ ও জেপি নাড্ডার কাছে নালিশ জানাবে বঙ্গ বিজেপি। শুক্রবারই দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করতে যান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নাড্ডা ব্যস্ত থাকায় দুবার চেষ্টা করেও দেখা করতে পারেননি সুকান্ত। ধর্মতলার সমাবেশ শেষ হতেই দিল্লিতে বিজেপির সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন সুকান্ত মজুমদার এবং লকেট চট্টোপাধ্যায়। সেখানে বিজেপি সভাপতি বলেন, পঞ্চায়েত নির্বাচনে তাদের ন্যাক্কারজনক ভূমিকার প্রতিবাদে আমরা বিডিও অফিস ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিলাম। তার পাল্টা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে তৃণমূল প্রমাণ করে দিল আদতে বিডিওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ব্লক পর্যায়ের নেতা।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এখন রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত দুই পর্বের অনুষ্ঠানে আমরা ইরানে আধুনিক বিজ্ঞান শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে জ্ঞান চর্চা শুরুর ইতিহাস নিয়ে আলোচনা প্রসঙ্গে বিখ্যাত আমির কাবিরের প্রতিষ্ঠিত বিজ্ঞান শিক্ষা কেন্দ্র দারুল ফুনুনের কথা উল্লেখ করেছিলাম। এছাড়া তেহরান বিশ্ববিদ্যালয় সহ ইরানে আধুনিক শিক্ষা প্রসার এবং একাডেমিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে বেশ কয়েকজন শিক্ষাবিদের অবদান নিয়ে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা আধুনিক ইরানের কিছু বৈজ্ঞানিক সাফল্যের বর্ণনা দিয়ে এ সংক্রান্ত দীর্ঘ আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি টানব।
বিশ্ব উদ্ভাবনী সূচক বা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2022 এর রিপোর্ট অনুসারে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বের অন্যতম দ্রুততম উদ্ভাবনী কর্মক্ষমতার অধিকারী এবং মধ্য দক্ষিণ এশিয়া অঞ্চলের দ্বিতীয় সর্বাধিক উদ্ভাবনী দেশ হয়ে উঠেছে। শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন ও অগ্রগতিতে মৌলিক বিজ্ঞানের ভূমিকাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। রসায়ন, পদার্থবিদ্যা ও গণিতের মতো বিজ্ঞান সবসময় মানব সমাজের কেন্দ্রবিন্দু হয়েছিল। মানুষ সবসময় প্রকৃতিতে ঘটে যাওয়া নানা ঘটনার উপযুক্ত কারণ অনুসন্ধান ও বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার জন্য উদগ্রীব থাকে। ইউনেস্কো প্রতি বছর টেকসই উন্নয়নে আন্তর্জাতিক বিজ্ঞান দিবস পালনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে, যাতে মানুষ মৌলিক বিজ্ঞান অর্থাৎ পদার্থ, রসায়ন, গণিত, ভূগোল, পরিবেশ ও জীববিদ্যা, পরিসংখ্যান, জেনেটিক বা বংশগতি বিদ্যা প্রভৃতি ক্ষেত্রে আগ্রহী হয়ে ওঠে।
ইসলাম পূর্ব ও ইসলাম পরবর্তী প্রাথমিক যুগে জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার হিসেবে বিশ্বজুড়ে ইরানের খ্যাতি ছিল। আজকের যুগে চিকিৎসা শাস্ত্র, গণিত, দর্শন, বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে যেসব উন্নয়ন ও অগ্রগতি আমরা লক্ষ্য করেছি, তার পেছনে সে সময়কার ইরানি মনীষীদের বিরাট অবদান রয়েছে। এ প্রসঙ্গে রসায়ন ও অ্যালজেব্রা শাস্ত্রে ইরানি মনীষীদের অবদানের কথা উল্লেখ করা যায়। জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক এ দীর্ঘ ধারাবাহিক আলোচনায় মৌলিক বিজ্ঞানে ইরানি অনেক মনীষীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আজকে এ সংক্রান্ত আলোচনার শেষ পর্বে আমরা খুব সংক্ষেপে বর্তমান বিশ্বে বৈজ্ঞানিক অগ্রগতিতে ইরানের অবস্থান তুলে ধরার চেষ্টা করব। একটি দেশের গবেষণা, নিবন্ধ, তথ্য প্রমাণ, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষকদের কার্যকলাপ ও শিক্ষার উপর সেদেশের বৈজ্ঞানিক অগ্রগতি ও উৎপাদনের বিষয়টি নির্ভর করে। একটি দেশ কতটুকু উন্নতি করল তা বোঝা যায় আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত নিবন্ধ থেকে। বৈজ্ঞানিক উৎপাদন এবং বিজ্ঞানীদের দক্ষতা ও কর্মতৎপরতার উপর
2021 সালে ইরানে বৈজ্ঞানিক অগ্রগতির অবস্থা যাচাই করা সম্ভব হয়েছে বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার তথ্যের ভিত্তিতে। ওয়েব অব সায়েন্স, স্কোপাস, নেচার ইন্ডেক্স এবং ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্সের দেয়া তথ্যের উপর ভিত্তি করে বৈজ্ঞানিক ক্ষেত্রে ইরানের অগ্রগতির বিষয়টি উপলব্ধি করা যায়। WOS বা ওয়েব অব সায়েন্সের দেয়া রিপোর্ট অনুযায়ী 2021 সালে বৈজ্ঞানিক অগ্রগতির ক্ষেত্রে বিশ্বে ইরানের অবস্থান ছিল 15তম। রিপোর্টে আরও বলা হয়েছে, গত 5 বছরে ইরানের বিজ্ঞান গবেষণাগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং, রসায়ন ও পদার্থবিজ্ঞানে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে।
নানা ক্ষেত্রে বৈজ্ঞানিক অগ্রগতির সাথে সাথে প্রযুক্তিগত ও প্রকৌশল সেবা রপ্তানিতে ইরান অভাবনীয় সাফল্য দেখিয়েছে। 2018 সালে ইরান বছরের প্রথম 8 মাসে প্রযুক্তি ও প্রকৌশল সেবা রপ্তানির পরিমাণ বেড়েছিল 80%। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার এক ব্যবস্থাপনা পরিচালক এই তথ্য জানিয়েছেন। এছাড়া ইরানের স্থপতি মোহাম্মদ রেজা কানেইয়ের নকশায় তৈরি ভবন জার্মানির মিলানে আন্তর্জাতিক নকশা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে। কানেই এর ভবনটি আবাসিক। ইরানের ইস্পাহানের পলশির আর্কিটেক্ট প্রতিষ্ঠান এই ভবনটি নির্মাণ করে, যা ইতালিতে আর্কিটেকচার, বিল্ডিং অ্যান্ড স্ট্রাকচার ডিজাইন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে। মিডল ইস্ট প্রিমিয়ার ওয়েবসাইট ফর আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনে যে প্রভাবশালী 50 জন প্রকৌশলীর নাম ঘোষণা করেছে, তার মধ্যে 5 শীর্ষ প্রকৌশলী ইরানি।
বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী বৈজ্ঞানিক গবেষকদের তালিকায় নাম রয়েছে ইরানের 7 বিজ্ঞানীর। 2017 সালের হাইলি সাইটেড রিসার্চার্স শীর্ষক তালিকায় জায়গা করে নিয়েছেন এসব ইরানি বিজ্ঞানী। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও একাডেমিক গবেষণা বিষয়ক কোম্পানি ক্লারিফেট অ্যানালিটিক্স প্রকাশিত তালিকায় এই চিত্র উঠে এসেছে। এছাড়া ইরানের বিজ্ঞানী এবং স্ট্রিং তত্ত্ববিদ কারমান ওয়াফা আরও 3 বিজ্ঞানীর সঙ্গে মৌলিক পদার্থবিদ্যায় ব্রেক থ্রু পুরস্কার পেয়েছেন। এসব বিজ্ঞানী স্ট্রিং তত্ত্ব ব্যবহার করে বিশ্বের 4 মৌলিক শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে আসছেন। এই 4টি মৌলিক শক্তি হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় শক্তি, সবল পারমাণবিক শক্তি, দুর্বল পারমাণবিক শক্তি এবং মহাকর্ষ।
ইরানের আরও সাফল্যের মধ্যে রয়েছে বিমানের টার্বোজেট ইঞ্জিন তৈরি, পার্সেল ডেলিভারি ড্রোন তৈরি, রাডার ফাঁকি দিতে সক্ষম দূরপাল্লার ড্রোন তৈরি, সমুদ্রের পানি লবণমুক্ত করার মেশিন তৈরি, পানির মান পরীক্ষায় টেস্টিং কিট তৈরি, ন্যানো জ্বালানি কোষ তৈরি, ন্যানো প্রযুক্তি খাতে ইরানি অধ্যাপিকার ইউনেস্কোর পদক লাভ, ক্যান্সারের চিকিৎসায় নতুন সমন্বিত থেরাপি পদ্ধতির উদ্ভাবন, ক্ষতস্থানে স্বয়ংক্রিয়ভাবে ওষুধ লাগানোর স্মার্ট ব্যান্ডেজ তৈরি, বেদনানাশক ক্রিম তৈরি, নিরাপদ কোয়ান্টাম যোগাযোগ প্রযুক্তি অর্জন পদ্ধতির কথা উল্লেখ করা যায়। এছাড়া মহাকাশ বিজ্ঞানের মধ্যপ্রাচ্যে শীর্ষে রয়েছে ইরান।
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনি সম্প্রতি এক গবেষণা কেন্দ্র পরিদর্শন করে বলেছেন, বিজ্ঞান ও গবেষণায় অগ্রগতি অর্জনের চাবিকাঠি। এক্ষেত্রে বিভিন্ন দেশের অর্জিত জ্ঞান বিজ্ঞান আয়ত্ত করাকে তিনি বিজ্ঞানের ক্ষেত্রে প্রাথমিক যাত্রা হিসেবে অভিহিত করেন এবং এই যাত্রাকে প্রাথমিক পর্যায়ে সীমিত না রাখার আহ্বান জানান। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, কোন কোন বৃহৎ শক্তি বিজ্ঞান ও প্রযুক্তিকে একচেটিয়া কর্তৃত্বাধীনে রাখতে চাইছে এবং বিশ্বকে উন্নত ও পশ্চাৎপদ এই দুই অংশে চিরকালের জন্য বিভক্ত করে রাখতে আগ্রহী। জাতিগুলোর সচেতনতা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতি অর্জনের মাধ্যমে বর্তমান বিশ্বের উপর চাপিয়ে রাখা এই আধিপত্যকামী ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আর এক্ষেত্রে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, প্রতিভা ও উন্নত সংস্কৃতির অধিকারী ইরানের মুসলিম জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেছেন, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে ইরানি গবেষকদের বিস্ময়কর সব সাফল্য এই কাঙ্ক্ষিত আত্মবিশ্বাস, প্রতিভা ও শক্তিমত্তারই প্রমাণ।
তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজ শুনলেন শেষ পর্ব। দীর্ঘ সময় ধরে আমাদের সাপ্তাহিক এ অনুষ্ঠান শোনার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা অনুষ্ঠান শুনতে পারেননি তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত আর্টিকেল পড়ে নিতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা parstoday.ir/bn। ধন্যবাদ সবাইকে।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বেড়ে চলা উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া পিত সাগরে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। চীন এবং কোরিয়া উপদ্বীপের মধ্যে এই সাগর অবস্থিত। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, স্থানীয় সময় ভোর 4টা থেকে উত্তর কোরিয়া এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দিয়ে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে ইন্ধন যোগাচ্ছে। তিনি শুক্রবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে সদস্যদের উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই অভিযোগ করেন। তিনি বলেন, ইউক্রেন গত মাসে যে পাল্টা হামলা শুরু করেছে তা ব্যর্থ হচ্ছে এবং পশ্চিমারা যে বিপুল পরিমাণ সমরাস্ত্র কিয়েভকে দিচ্ছে তা যুদ্ধক্ষেত্রে নিছক ধ্বংস হয়ে যাচ্ছে। সুইডেনে কোরআন অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করলেন আয়াতুল্লাহ উজমা খামেনি। সুইডিশ পণ্য বর্জনের ডাক দিল ইরানের জনগণ। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সুইডেনের নতুন রাষ্ট্রদূতকে গ্রহণ করবে না তেহরান, জানিয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 126 জনের মৃত্যু। স্বাস্থ্যমন্ত্রী বললেন, দেশে জরুরি অবস্থা ঘোষণার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এবং ভারতের মণিপুর রাজ্যে সহিংসতার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ মিছিল, বিজেপিকে উৎখাতের আহ্বান জানালেন মোহাম্মদ কামরুজ্জামান। শ্রোতা বন্ধুরা, ভালো সুস্থ থাকুন, কামনায় খোদা হাফেজ। ¶¶